শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আজ শনিবার ২২শে সেপ্টেম্বর ২০১৮, বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের অধিবেশনে। আর আজকের অধিবেশনে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ধারার সূচনা হয়েছে। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন এই ধারার নেতৃত্বে রয়েছেন। ডান, বাম ও মধ্যপন্থার দলগুলো এতে যোগ দিয়েছে।
রয়েছে আমির খসরুর করা বিএনপি সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার।
বৃহত্তর জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা সারা দেশ জুড়ে জনগণের মধ্যে একটা ব্যাপক সাড়া লক্ষ্য করছি, সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যেও যথেষ্ট সাড়া আছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট রয়েছে।
জঙ্গিদের হুমকির মুখে কাশ্মীরে পরপর ইস্তফা পুলিশ কর্মীদের।
সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বাণিজ্য আলোচনা বাতিল করে দিয়েছে। চীনের পণ্য সামগ্রীর ওপর নতুন প্রস্থে যুক্তরাষ্ট্রের তরফের শুল্ক আরোপের পরই এটা বাতিল হল। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার খবরে বলা হচ্ছে, আলোচনার জন্য চীন আসছে সপ্তাহে উপপ্রধানমন্ত্রী লিউ তোকে ওয়াশিংটন পাঠাবে বলে স্থির করেছিল, কিন্তু এখন তার ওই সফর বাতিল হয়ে গেল। বাতিল হলো মাঝারি মাত্রার একটি প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরও, যাদের কিনা উপপ্রধানমন্ত্রী সফরের পরপরই ওয়াশিংটন আসবার কথা ছিল। এর আগে শুক্রবার হোয়াইট হাউসের পদস্থ এক কর্তা ব্যক্তি বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা নিয়ে কিছুটা আগ বাড়িয়ে এগিয়ে চলার কথাই ভাবছিল, তবে বাণিজ্য বিরোধ ক্ষেত্রে অগ্রগতি দেখতে চাইলে চীনকে অর্থপূর্ণভাবেই আলোচনার টেবিল পানে এগিয়ে আসতে হবে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামরিক কুচকাওয়াজের ওপর এক বন্দুকধারীর গুলিবর্ষণে নিহত হয়েছে কমসে কম ২৪ জন, জখম হয়েছে আরও ৫৩ ব্যক্তি, জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। আজ শনিবার এটা ঘটেছে খুজেস্তা প্রদেশের আহভাজে, এবং ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী এর দায়দায়িত্ব দাবি করেছে। ঘটনার বিস্তারিত খুঁটিনাটি নিয়ে পরস্পর বিরোধী সব কথাবার্তা শোনা যাচ্ছে। কর্মকর্তারা বলছেন যে দুই বন্দুকধারী এ ঘটনায় নিহত হয়েছে। অন্যান্য কর্মকর্তাবৃন্দের সূত্রে বলা হচ্ছে, এ ব্যাপারে অপর দুজনকে পাকড়াও করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে বলা হচ্ছে, ১৯৮০-১৯৮৮ সময়ে ইসলামিক রিপাবলিকটির ইরাকের সঙ্গে পরিচালিত যুদ্ধের স্মরণে বাৎসরিক যে কুচকাওয়াজ হচ্ছিল, সেই তাতে ইরানি কর্তা ব্যক্তিদের দাঁড়িয়ে থাকার মঞ্চ নিশানা করেই আততায়ীরা গুলিবর্ষণ চালিয়েছিল। নিহতদের অধিকাংশই ইরানের বিশেষ রেভলিউশনারি গার্ড বাহিনীর সদস্য। কিছু কিছু রিপোর্টে বলা হয়, নিহতদের একজন ছিলেন এক সাংবাদিক। ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের সময় পৃথক আয়োজনে দুজন মিলে সচরাচর ঘটে না ঘটেনি এমনি এক সংলাপে বসবেন বলে যে কথা ছিল, ভারত হঠাৎ করেই সেটা বাতিল করে দেওয়াতে পাকিস্তান প্রতিদ্বন্দ্বী দেশটির সমালোচনা করছে কড়াভাবে। নতুন দিল্লি ওই সংলাপ বাতিল করে দেয় শুক্রবার দিন। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে সাক্ষাৎকার বৈঠকে বসবেন বলে প্রকাশ্য ঘোষণায় কথাটা প্রচারের একদিন বাদেই। শান্তি সংলাপ আবার নতুন করে শুরুর জন্য আমার ডাকে ভারতের অধ্যত্তপূর্ণ নেতিবাচকে প্রত্যুত্তর হতাশাব্যঞ্জক, বলেছেন টুইট বার্তায় আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের নেতা বিলাপ করে বলেছেন যে সারাটি জীবন ভর দেখে এলাম ক্ষুদ্র ব্যক্তি বৃহৎ দায়িত্বভার আঁকড়িয়ে থেকেছেন, বৃহত্তর দৃষ্টিপট অবলোকনের দূরদর্শন যাদের নেই। ভারত পাকিস্তান ভিত্তিক লোকজন তার আরক্ষা সৈনিকদের বধ করেছে সর্বসাম্প্রতিক হত্যা অভিযানে, ওই সংলাপ বাতিলের কথায় এ ঘটনার উল্লেখ করে এবং প্রতিবেশী দেশটি সন্ত্রাসবাদের প্রতি সাধুবাদ ব্যক্ত করছে বলে দোষারোপ করে। পাকিস্তান এবছরের গোড়ার দিকে ২০১৬ জুলাইয়ে ভারতীয় সৈন্যদের হাতে কাশ্মীরি জঙ্গি কমান্ডার বুরহান ওয়ানির নিহত হওয়ার ঘটনায় তাঁর মহিমা কীর্তনে যে ডাক টিকিট ইস্যু করে, সে তাকে কেন্দ্র করেই ভারতের এই অভিযোগ। পাকিস্তান সংলাপ বাতিলের এহানো কারণ একেবারেই বোধগম্য নয় বলে তা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভায় জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চার্লস গ্রেসলি সুপ্রিম কোর্টের বিচারপতির পদের জন্য মনোনীত বিচারক ব্রেট ক্যাভানর নামে অভিযোগ করেছেন যে নারী তাঁকে আসছে সপ্তাহে তিনি জবানবন্দি দেবেন কিনা তা স্থির করার জন্য শনিবার বেলা ২:৩০ পর্যন্ত সময় দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবরে প্রকাশিত হয়েছে কথা। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার রিপোর্টে বলা হয়, গ্রেসলি ইমেল পাঠিয়েছেন ক্রিস্টিন ব্লেসি ফোর্ডের উকিলদেরকে এই মর্মে যে ফোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা আড়াইটার ভেতরে সেনেট প্যানেলকে জানাতে হবে অতি অবশ্যই। এর আগে সেনেট প্যানেল ফোর্ডকে শুক্রবার রাত 10টা পর্যন্ত সময় দিয়েছিল তাঁর সিদ্ধান্তের কথা জানানোর জন্যে। ওই সময় উত্তীর্ণ হবার মাত্রই কয়েক মিনিট আগে তাঁর উকিলেরা আর একটা দিন মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা ধারার সূচনা হয়েছে। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন এই ধারার নেতৃত্বে রয়েছেন। ডান, বাম এবং মধ্যপন্থার দলগুলো এতে যোগ দিয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ এতে নতুন মাত্রা যোগ করেছে, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে পাঠানো তার প্রতিবেদনে।
শনিবার মহানগর নাট্যমঞ্চে ডক্টর কামাল হোসেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার শুভ সূচনা করেন। একাত্মতা প্রকাশ করেন সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাসদের সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, জামাত ছাড়া কয়েকটি ইসলামী দলও এতে অংশ নেয়। সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, এই অধিকার ফিরিয়ে আনার জন্যই আমরা লড়াইয়ে নেমেছি।
আমরা জনগণের ভোট অধিকার সহ মৌলিক অধিকার, মানব অধিকার ও সাংবিধানিক অধিকার সমূহ প্রতিষ্ঠার মাধ্যমে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছি।
সমাবেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের একটি হাই স্কুলের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে আগামী 26 সেপ্টেম্বর বাংলা বন্ধ ডাক দিয়েছে বিজেপি, জানাচ্ছেন কলকাতা থেকে পাঠানো রিপোর্টে পরমাশিস ঘোষ রায়।
রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি ও পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আগামী 26 সেপ্টেম্বর রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সেই কর্মসূচির পরিবর্তে বাংলা বন্ধের ডাক দিয়েছে তারা। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দলীয় সদর দপ্তরের কর্মকর্তারা এই সিদ্ধান্তের কথা আজ সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলের সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র মৃত্যুর কারণে এবং তারই প্রতিবাদে বাংলা বন্ধের সিদ্ধান্ত বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এদিকে আজই ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে পথ অবরোধ করল বামপন্থী ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া ও ভারতীয় জনতা পার্টি ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অপরদিকে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, রাজ্যে ক্রমবর্ধমান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতেই এই বন্ধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় ফেরি ডুবিতে মৃতের সংখ্যা 167 জনে দাঁড়িয়েছে এখন। উদ্ধারকারীরা এখনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার এমভি নিরেরির নামের ফেরিটি অতিরিক্ত যাত্রী নিয়ে ডুবে যাওয়ার পর তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে এখনও। ব্রাজিলের পুলিশ এক লেবাননি পুরুষকে গ্রেফতার করেছে। যুক্তরাষ্ট্র যাকে কিনা লেবাননি জঙ্গি গোষ্ঠী হেজবোল্লার বড় মাপের এক আর্থিক মদত যোগানদার বলে সন্দেহ করে। আসাদ আহমেদ বারাকাতকে গ্রেফতার করা হয় শুক্রবার ব্রাজিলের ফোজদো ইউয়াকু শহরে, ব্রাজিলের আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং ব্রাজিলবর্তী ত্রি সীমান্ত অঞ্চলে অবস্থিত ওই শহরটি। অঞ্চলটি দীর্ঘদিন যাবৎ চোরাচালানি, পাচার চক্রি এবং জালি নোট কারবারিদের অভয় আশ্রয় বলে বিবেচিত হয়ে এসেছে। শনাক্তিপত্র জাল করার দায়ে বারাকাতকে খোঁজাই হচ্ছিল প্যারাগুয়েতে। গত মাসেই এ বাবদে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাঁর নামে। কর ফাঁকির দায়ে আগেই জেলে কেটেছে তাঁর প্যারাগুয়েতে 2008 মুক্ত হয়েছিল জেল থেকে তিনি। আফগানিস্তানের বর্ধমান প্রাণঘাতী যুদ্ধ দেশটির অসামরিক জনগোষ্ঠীর ওপর ক্রমাগতই আঘাত হেনে চলেছে মর্মান্তিক মাত্রায়, দারুণ রকমে। মেয়েরাও এর শিকার হচ্ছেন নিদারুণ মাত্রায়। তালেবানরা গান বাজনা, সঙ্গীত, নারী শিক্ষার ওপর কুঠার আঘাত হেনেই চলেছে। মেয়েদের ঘরের বাইরে চলাফেরা তারা নিষেধাজ্ঞা আরোপ করে, অথচ এই তালেবানরাই এখন দেশটির অধিকাংশ নিয়ন্ত্রণ করছে। তবে দেশটির উৎপদ্যমান বা জায়মান সঙ্গীত গোষ্ঠীর কণ্ঠরোধ করতে পারেনি সহিংস তৎপরতা এবং তালেবানদের ওই সামাজিক চাপ। ক্ষত উপশম এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নবীন বয়সী কিশোরী বালিকারা মিলে গড়ে তুলেছে সঙ্গীত গোষ্ঠী জোহরা। প্রতিষ্ঠা হয়েছিল এদের 2014 সালে কাবুলে আফগানিস্তানের জাতীয় সঙ্গীত ইনস্টিটিউট ANIM বা আনিম নাম ধারণ করে। আনিমের পরিচালক নাসের সারমাস্ত বলেন, ফার্সি সাহিত্যের দেবী জোহরার নামে ওই সঙ্গীত গোষ্ঠীর নামকরণ হয়েছে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বাংলাদেশের বিরোধী দল বিএনপি অপরাপর বিরোধী দলগুলোকে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী বৃহত্তর একটি জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছে অনেকদিন ধরেই। এই ঐক্যের ধারাবাহিকতায় ইতিমধ্যেই ডক্টর কামাল হোসেন এবং অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বেও একটি ভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিএনপি চাইছে এদের সবাইকে নিয়ে জোটটি বৃহত্তর জাতীয় ঐক্যে পরিণত হোক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয়েস অব আমেরিকার সঙ্গে শনিবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ঢাকা থেকে আমির খসরু জানাচ্ছেন।
বিরোধী দল বিএনপি অপরাপর বিরোধী দলগুলোকে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী বৃহত্তর একটি জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছে অনেকদিন ধরে। এই ঐক্যের ধারাবাহিকতায় ইতিমধ্যে ডক্টর কামাল হোসেন এবং অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বেও একটি ভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। বিএনপি চাইছে তাদের সবাইকে নিয়ে জোটটি বৃহত্তর জাতীয় ঐক্যে পরিণত হোক। এরই লক্ষ্যে নানা তৎপরতা বর্তমানে চলছে বিএনপির পক্ষ থেকে। তবে ডক্টর কামাল হোসেন, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী এবং অনেক বামপন্থী দল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, জামাতে ইসলামী থাকলে বিএনপির সাথে কোনো ঐক্য হবে না। এছাড়া জোট গঠনের কাঠামো কেমন হবে, এটি একটি নির্বাচনী জোট হবে কিনা, সেসব প্রশ্নও এখন পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয়েস অব আমেরিকার সাথে শনিবার এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের জবাব দিয়েছেন। সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের একেবারে প্রথম দিকে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের ঘোষণা আসবে। বৃহত্তর জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়ায় কেমন সাড়া পাচ্ছেন সে প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
বৃহত্তর জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা সারা দেশ জুড়ে জনগণের মধ্যে একটা ব্যাপক সাড়া লক্ষ্য করছি, সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যেও যথেষ্ট সাড়া আছে। আমরা ডক্টর কামাল হোসেন সাহেবের সঙ্গে কথা বলেছি, বদরুল চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলেছি, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে কথা বলেছি, আব্দুর রব সাহেবের সঙ্গে কথা বলেছি, আসাম আব্দুর রব সাহেবের সঙ্গে কথা বলেছি, কাদের সিদ্দিকী সাহেবের সঙ্গে কথা বলেছি, এবং সবখান থেকে আমরা অত্যন্ত পজিটিভ একটা সাড়া পেয়েছি। এছাড়া আমাদের 30 দলের যারা রয়েছেন দলগুলো সে তো আছেই, আর আপনার বামফ্রন্টের যারা কাজ ইতিমধ্যে তাদের দাবি দাওয়া পেশ করেছেন, যেগুলোর মধ্যে আমরা দেখেছি যে আমাদের যে মূল দাবিগুলো সেই দাবিগুলো থেকে বাইরে কোনোটাই নয়। সুতরাং আমি মনে করি যে বৃহত্তর জাতীয় ঐক্যের ব্যাপারে দেশের জনগণের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো তারা অত্যন্ত আপনার রেসপন্ড করছে, এবং আমি আশা করি যে আপনারা এটা নিয়ে আমরা খুব দ্রুতই আপনার একটা সামগ্রিক একটা ঘোষণা আসতে পারে আর কি, অথবা আপনার একটা স্ট্রাকচার তৈরি হতে পারে।
বলা হচ্ছে যে ডক্টর কামাল হোসেন, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সহ অন্যান্যদের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাত থাকলে তারা থাকছেন না, এক্ষেত্রে আপনাদের অবস্থা?
এই ধরনের আপনার আলোচনা এখন পর্যন্ত আপনার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বা তারাও তাদের সিদ্ধান্তগুলো যে একেবারে চূড়ান্ত ভাবে নিয়েছেন সেটাও আমরা বুঝতে পারিনি এখন পর্যন্ত। তবে ঐক্যের তো বিভিন্ন রকমের আপনার ধাপ আছে, ধরন আছে, প্রকৃতি আছে, সেই ক্ষেত্রে কি আলাপ আলোচনার মধ্য দিয়ে এগুলো শেষ হবে। এবং আমার বিশ্বাস যে আপনার সমস্ত দলগুলোই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করবে যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, সকলের কাছ থেকে ইনক্লুসিভ, এই ব্যাপারগুলোতে কোন রকমের দ্বিমত আছে বলে আমার কাছে মনে হয়নি।
কিন্তু জামাতের ক্ষেত্রে কি হবে,
সেই ক্ষেত্রে আপনার এখন পর্যন্ত কোন আপনার সিদ্ধান্ত কাছ থেকে আমরা পাইনি।
জামাতের সাথে কি কোনো কথা হয়েছে আপনাদের?
আমাদের তো কথা আছেই, আমরা তো আমাদের বিরোধী দলের অন্তর্ভুক্ত। তারা
এরপরে যে বিষয়টি দেখা যাচ্ছে যে বামপন্থীদের দিক থেকে একটা নেতিবাচক ধারণা এই জোটের ব্যাপারে আছে, এক্ষেত্রে আপনি কি বলবেন?
না, জোটের ব্যাপারে নেতিবাচক আছে বলে আমার মনে হয়নি, কারণ যে দাবিগুলো বামফ্রন্ট দিয়েছে সেই দাবিগুলো তো আপনার আমাদের দাবিগুলোর মধ্যেই এসে যাচ্ছে। সুতরাং নেতিবাচক ধারণা আছে বলতে আমার কাছে মনে হয়।
এই জোটের কাঠামোটা কি রকম হবে আপনার ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে?
এখন এটা সম্পর্কে কিছু বলা যাবে না, কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
আমার প্রশ্ন হচ্ছে যে এই জোটটি নির্বাচনী জোট হবে কিনা, এবং নির্বাচনী জোট হলে কিভাবে এই নির্বাচনী,
এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে, এটা ফাইনাল কোন স্টেজে এখন আসে।
আলোচনার ধরনটা কেমন একটু বলা যাবে?
আলোচনা তো চলছে এখন পর্যন্ত, আপনার ঠিক ওইভাবে বলা যাবে না, কারণ এই বিষয়টা খুব প্রাধান্য পায়নি আলোচনার,
মানে নির্বাচনী বিষয়টা এখন পর্যন্ত আসেনি।
আসেনি,
এটা কবে নাগাদ ঘোষণা হতে পারে?
আমরা মনে করছি যে আপনার সেপ্টেম্বর মাসের শেষে অথবা অক্টোবরের একদম প্রথমে ইঙ্গিতটা হয়ে যাবে,
মানে আপনারা জোট ঘোষণা করতে পারবেন
আশা করছি।
বিশ্লেষকগণ বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগের এই তিন মাস হবে রাজনৈতিকভাবে ঘটনাবহুল, এতে নানা ধরনের ঐক্য বা রাজনৈতিক মেরুকরণ দেখা যেতে পারে বিরোধী এবং ক্ষমতাসীনদের দিক থেকে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার 24 সেপ্টেম্বর লন্ডন হয়ে নিউ ইয়র্ক পৌঁছাচ্ছেন। তার সঙ্গে থাকছে 93 সদস্য বিশিষ্ট একটি সরকারি প্রতিনিধি দল। তবে সব মিলিয়ে শেখ হাসিনার সফরসঙ্গীর সংখ্যা হবে 300+। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে সাংবাদিকদের এক বিশেষ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিস্তারিত জানাচ্ছেন নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার দুপুরে লন্ডন হয়ে নিউ ইয়র্ক পৌঁছাবেন। তাঁর সঙ্গে থাকবে 93 সদস্য বিশিষ্ট সরকারি প্রতিনিধি দল। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে সাংবাদিকদের এক বিশেষ ব্রিফিংয়ে এই তথ্য জানান জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
এবারের অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী মূলত যেসব বিষয়ে অংশ নিচ্ছেন সেগুলো সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে রোহিঙ্গা বিষয়ক যে ইয়েটা রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাছাড়া উন্নয়ন বিষয়ক, বিশেষত শিক্ষা এবং নারীর অধিকার বা নারীর ক্ষমতায়ন, সেগুলোতেও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং জাতিসংঘের যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত ইনিশিয়েটিভ আছে সেগুলোতেও উনি ভূমিকা রাখবেন। আর এছাড়া জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ আছে সেখানেও আমাদের রোল থাকবে। তবে রোহিঙ্গা সমস্যার সমাধানে এবারের অধিবেশনে গতবারের মতোই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এটা একটা অপ্রত্যাশিত কিছুটা হলেও গত আগস্ট থেকে আমাদের উপরে থেকে বসেছে, এবং তারপর থেকে আমরা কন্টিনিউয়াসলি এখানে জাতিসংঘের সাধারণ পরিষদে এবং নিরাপত্তা পরিষদে এবং বিভিন্ন ফোরামে এটাকে আমরা তুলে ধরেছি, এবং ইতিমধ্যেই আমরা সফল হয়েছি বলা যাবে না, তবে আমরা অনেকখানি আমরা এগিয়েছি বলা যাবে। কারণ আমরা জানি যে নিরাপত্তা পরিষদে জিনিসটি কন্টিনিউয়াসলি আসছে, একের পর এক বেশ কয়েকটি বৈঠক হয়ে গেছে এই মিয়ানমার সিচুয়েশনের উপরে, যেটা আগে কখনো হয়নি। এছাড়া গত বছর আপনারা জানেন যে সাধারণ পরিষদে একটা গুরুত্বপূর্ণ একটা ভোট হয়েছিল, রেজলিউশন একটি অ্যাডপ্টেড হয়েছিল, এবং সেই রেজলিউশন 126 ভোটে আমরা সেখানে সফল হয়েছিলাম। এবং সেই রেজলিউশনের পরিপ্রেক্ষিতে একটি আমরা বলি যে স্পেশাল এনভয় অন মিয়ানমার এই পত্রটি সৃষ্টি হয়েছিল, এবং সেই স্পেশাল এনভয় মাদাম ক্রিস্টিন বার্গনার, একজন সুইস ডিপ্লোম্যাট, উনি কাজ করা শুরু করেছেন গত মে মাস থেকে সেক্রেটারি। সুতরাং এই কাজগুলো কিন্তু আমাদের যে প্রচেষ্টা ছাড়া হয়নি। এবং রোহিঙ্গা ইস্যুতে আমরা সারা বছরই আপনাদেরকে হাল নাগাদ রেখেছি, এবং জাতিসংঘে এ বিষয়ে যখনই যা হয়েছে আপনাদের তা জানিয়েছি। রোহিঙ্গা বিষয়ে আমাদের সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে আপনাদের কাছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এবারে জাতিসংঘের উপস্থিতিকে কাজে লাগিয়ে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের আরও জোর সমর্থন অর্জনের চেষ্টা করব। এছাড়া আরও একাধিক কারণে জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনটি বিশেষ গুরুত্ব বহন করছে।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ম্যানহাটনের হিল্টন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনায় যোগ দেবেন।
আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পৌঁছাবেন 23 সেপ্টেম্বর দুপুরের দিকে, এবং ওই দিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। আমরা আশা করছি 27 সেপ্টেম্বর সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের জেনারেল ডিবেট অনুষ্ঠিত হয়, সেখানে উনি ভাষণ দেবেন এবং প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। রোহিঙ্গা ইস্যুতে গতবার যে পাঁচ দফা সুপারিশ মালার সেটারই ধারাবাহিকতায় এবারও প্রধানমন্ত্রী এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখবেন বলে আমরা আশা করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত বিশ্ব মাদক সমস্যা বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দেবেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী কিছু অ্যাওয়ার্ডও গ্রহণ করবেন বলে রাষ্ট্রদূত মোমেন জানান। আকবর হায়দার কিরণ, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক।
এদিকে নিউ ইয়র্কেই শুরু হয়েছে বাংলাদেশ বাণিজ্য মেলা 2018। যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত প্রবাসী এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মেলবন্ধন ঘটিয়ে বাণিজ্যের প্রসার করতে চাইছেন উদ্যোক্তারা। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ।
নর্থ আমেরিকায় বাংলাদেশি তৈরি পণ্যের বাজার সৃষ্টি, প্রবাসী এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্য গতকাল থেকে তিন দিনব্যাপী রূপায়ণ এনআরবি গ্লোবাল কনভেনশন এবং বাংলাদেশ ট্রেড ফেয়ার 2018 শুরু হয়েছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি স্কুল মিলনায়তনে। এনআরবি ওয়ার্ল্ড ইনকের নির্বাহী পরিচালক বিশ্বজিৎ সাহা এই উদ্যোগকে উত্তর আমেরিকায় বাংলাদেশি পণ্য প্রসারের একটি বাস্তববাদী প্রয়াস বলে মনে করেন। এনআরবি গ্লোবাল বাণিজ্য মেলার উদ্যোগকে বিশ্বায়নের এই সময়ে যুগোপযোগী মনে করছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ।
এনআরবি গ্লোবাল যে বাণিজ্য মেলা শুরু হয়েছে সেটা আমি মনে করি একটা সময় উপযোগী, কারণ বাংলাদেশের বাণিজ্য পণ্যগুলো আমেরিকাতে যেন বিক্রি হতে পারে এবং প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশ এবং প্রবাসী যারা তাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরির জন্য এই বাণিজ্য মেলাটা অত্যন্ত প্রয়োজনীয়।
বাংলাদেশ থেকে এই বাণিজ্য মেলায় বেশ কজন ব্যবসায়ী নেতা যোগ দিয়েছেন, তাদেরই একজন ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হোসেন।
আমরা চাচ্ছি যে আমাদের এই আমাদের যে প্রবাসীরা এখানে যারা আছেন ওনাদের সাথে আমাদের আমাদের দেশের ব্যবসায়ীরা ওনাদের রিলেশনশিপ আরও গ্রো করতে পারবে এই এই ট্রেড ফেয়ার দিয়ে, ওনাদের বিজনেস অপরচুনিটি নতুন নতুন অ্যাসপেক্টসে কোলাবরেট করতে পারবে, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা বড় ভূমিকা পালন করবে যখন এই প্রোডাক্টগুলা কম্বাইন্ডলি প্রমোট করা হবে টু আমেরিকা।
এই বাণিজ্য মেলায় ছিল বাংলাদেশি পণ্যের প্রদর্শনী এবং একই সাথে ছিল সেমিনার। সেই সেমিনারে ব্যবসায়ী নেতাদের সাথে বক্তব্য রেখেছিলেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ডক্টর নূরনবী। ডক্টর নূরনবী বলছিলেন,
আমরা বাংলাদেশে এনআরবি নামে তিনটা ব্যাংক করেছি। আমরা যখন এই দেশে এনআরবি ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলাম, তিনি একটি ব্যাংক দেওয়ার জন্য আর আহ্বান করেছিলেন। সেখানে তিনটি গ্রুপ ব্যাংকের লাইসেন্স পাওয়ার জন্য আহ্বান করে এবং আমরা তিনটা ব্যাংকই পাই। এই তিনটি ব্যাংক মিলে প্রায় 200 মিলিয়ন ডলার ইনভেস্ট করি এবং আমরা এখন এই তিনটি ব্যাংক মিলে প্রায় 2000 হাইলি পেইড কোয়ালিটি জব সৃষ্টি করেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে এনআরবি গ্লোবাল কনফারেন্স এবং বাংলাদেশ বাণিজ্য মেলা শুরু হলো এই প্রথম নিউ ইয়র্কে এবং আমি আশা করি এটি উত্তরোত্তর প্রবৃদ্ধি লাভ করবে এবং ভবিষ্যতে আরও অনেক ডেলিগেটস বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই এনআরবি গ্লোবাল কনভেনশন এবং বাণিজ্য মেলায় অংশগ্রহণ করবে।
নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান যেমন রয়েছে, বাংলাদেশি পণ্যের বিপণনের সুযোগও বৃদ্ধি পাচ্ছে এবং এই সম্ভাবনা পুরো যুক্তরাষ্ট্র জুড়েই প্রসারিত। এরকম সম্ভাবনাময় বাজারকে সমন্বিত করতে নিয়মিত বাণিজ্য মেলা দেশি প্রবাসী ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন মেলার উদ্যোক্তারা। শাহাদাত হোসেন সবুজ, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক।
বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হয়েছে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন। আইনটি মন্ত্রিসভায় ওঠার পর থেকে এর বিভিন্ন ধারা নিয়ে সমালোচনা করে আসছে গণমাধ্যমের সংশ্লিষ্টরা। তাদের দাবি, এই আইনের ফলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জনা ফিরোজ।
বাংলাদেশের জাতীয় সংসদে সদ্য পাশ হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইন নিয়ে নানা স্তরে চলছে আলোচনা সমালোচনা। এই আইন কেন এবং কি কারণে করা হয়েছে সে সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন,
এতদিন যে দণ্ডবিধির দ্বারা যেসব অপরাধের কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেই অপরাধগুলোকে মোকাবেলা করার জন্য যে আইন কানুনগুলো দেশে প্রচলিত আছে, সেই আইন কানুন দিয়ে আমি ডিজিটাল সমাজে ডিজিটাল অপরাধ আটকাতে পারছি না এবং আদালত সেগুলো আমলে নিতে পারছে না। সেই জন্যে ডিজিটাল সমাজে ডিজিটাল অপরাধ আটকানোর জন্য নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা বিধানে যে অপরাধগুলো প্রচলিত অপরাধীরা করত, সেই অপরাধগুলোকে আমলে নিয়ে বিচারের ব্যবস্থা করার আইনটা ডিজিটাল নিরাপত্তা আইন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদকর্মীদের অধিকার সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের সমন্বয়কারী স্টিভেন বাটলার বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে আইনটি পুনর্বিবেচনার জন্য জাতীয় সংসদে ফেরত পাঠানোর আবেদন করেন। স্টিভেন তার বিবৃতিতে বলেন, এই আইনটি কার্যকর হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। এই আইন নিয়ে তাদের উদ্বেগের কারণ জানতে চাইলে তিনি বলেন,
individuals who are suspected of violating this law or maybe suspected of about to be violating the law without a warrant and this police has left journalists extremely vulnerable to abuse by the police.
যে বিষয়টি আমাদের জন্য খুবই উদ্বেগজনক তা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ডিজিটাল আইন লঙ্ঘনকারীকে গ্রেফতার করতে পারবে। এতে করে বাংলাদেশের সংবাদকর্মীদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহারের শঙ্কা রয়েছে। নিরাপত্তা আইনের বিভিন্ন ধারার বিষয়ে তিনি বলেন,
The new law incorporates previous Official Secrets Act at the same time that it incorporates the right to information. Now, one journalist outlined this, you know, hypothetical scenario in which you could obtain information under the Right to Information Act and yet be subsequently prosecuted under the Official Secrets Act. That sounds kind of far-fetched, but I think that...
এই আইনের দুটো ধারা দুই ধরনের জটিলতা সৃষ্টি করেছে। একটি ধারাতে বলছে একজন সংবাদকর্মীর বাক স্বাধীনতা রয়েছে, রয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আবার আরেকটি ধারা বলছে গোপনীয় তথ্য জনসমক্ষে প্রকাশ করার জন্য সংবাদকর্মীদের আইনের আওতায় আনা হবে। তার উপর যে শাস্তি নির্ধারিত করা হয়েছে আইন অমান্যকারীদের জন্য তা একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি আরো বলেন,
I think what it will create is a very timid press that is afraid to take on authorities. It creates a lot of danger if you're doing investigative journalism. And I think that this really will serious damage to the reputation of Bangladesh.
তিনি বলেন, এই ধরনের আইন পক্ষপাতহীন প্রতিবেদন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এবং সংবাদকর্মীদের মধ্যে একটি ভয় কাজ করবে যখন তারা কোনো অনুসন্ধানমূলক প্রতিবেদন করতে যাবেন। সংবাদ সংগ্রহের বিষয়ে ঝুঁকি আরও বেড়ে যাবে, বাংলাদেশের সংবাদ মাধ্যম কক্ষিগত হবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তিনি বিবৃতিতে জানান, বাংলাদেশের মানুষের তথ্যের অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই আইনের দ্বারা প্রভাবিত হবে। তার কাছে প্রশ্ন রাখি, কিভাবে প্রভাবিত হতে পারে? তার উত্তরে তিনি বলেন,
There's a very close link between freedom of the press and the effectiveness of democracy. So what I think you can say is that without freedom of the press, it's going to undercut the strength of Bangladesh's democratic tradition. And the second point is
সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের কার্যকারিতার মধ্যে খুব সূক্ষ্ম একটি বন্ধন রয়েছে এবং আমি মনে করি সংবাদ মাধ্যমের স্বাধীনতা যদি না থাকে তাহলে গণতান্ত্রিক ঐতিহ্য খর্ব হবে এবং যেই দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই সেই দেশের দুর্নীতির হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তিনি আরও বলেন,
When we say that there's an affirmation of human rights and the freedom of speech, these are the foundational principles of Bangladesh, and it's enshrined in the Constitution. And we would very much like to see these traditions reinforced and strengthened rather than to see them continuously.
মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন এবং আমরা আশা করছি পূর্বে যে ধরনের স্বাধীনতা ছিল তা এই আইনের দ্বারা নিষ্কল করা হবে না।
নারীদের রাজনীতিতে আরও বেশি করে সক্রিয় করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নারীরা দুর্বল, নারীরা সংবেদনশীল, নারী সম্পর্কে ইত্যাদি যে মাইন্ডসেট তার পরিবর্তন আনতে হবে। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কম কেন এমন প্রশ্নে এই মন্তব্য করেছেন টেক্সাস সাধারণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সেলিনা আহমেদ। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। ডক্টর সেলিনা আহমেদ, স্বাগত জানাচ্ছি আজকে ভয়েস অফ আমেরিকার অধিবেশনে। একটি বিশেষ বিষয় নিয়ে আপনার সঙ্গে আলাপের জন্য, নারী এবং রাজনীতি। রাজনীতিতে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রসহ সারা দুনিয়ায় নারীদের অংশগ্রহণ কম। সাম্প্রতিক সময়ে পিউ রিসার্চ সেন্টারের একটি রিপোর্ট বেরিয়েছে, একটি জরিপ রিপোর্ট। তাদের এই রিপোর্টে বলা হয়েছে কারণগুলো কী কী, তো নানান কারণ দেখানো হয়েছে এর ভিতরে। আমি আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি যে নারীদের অংশগ্রহণ কি আসলে রাজনীতিতে কম, এবং কি কারণে কম?
ধন্যবাদ আপনাকে মিস্টার হোসেন। যে রাজনীতিতে নারীদের যে বিচরণ, আমরা যে দেশ থেকে এসেছি, সাউথ এশিয়া থেকে, আমরা সবসময় দেখে এসেছি সেখানে কিন্তু নারীরা অনেক প্রাধান্য পেয়েছে রাজনীতিতে। কিন্তু এই দেশে 71-এ যখন আসলাম তখন গ্লোরিয়াস সেলামের নারীদের সংগ্রামের জন্য উনি যা করতেন, অনেক ইয়াং ছিলেন, তো তখনই বুঝলাম যে এদেশে নারী এবং পুরুষের যতই দেখা যাক নারীর স্বাধীনতা অনেক যেখানে খুশি যাচ্ছে, কিন্তু মূল জায়গায় রাজনীতিতে পজিশনে সেখানে কিন্তু নারীর ভূমিকা খুব কম। এবং 71 সনে আমি এদেশে এসেছি, সে থেকে এ পর্যন্ত কিছুটা পাল্টেছে, কিন্তু তুলনামূলকভাবে সারা বিশ্বের প্রেক্ষাপটে নারীরা যা করছে তার তুলনায় আমেরিকাতে সেটা কিন্তু অতখানি প্রস্ফুটিত হয়নি এখনো। এবং তার কারণ হয়তো বা এটা একটা এমন দেশ সেখানে সবকিছুই নারীদের আয়ত্তে আছে বা যা খুশি পাচ্ছে সেটাকে তারা স্বাধীনতাভাবে বিশ্লেষণ করে। কিন্তু আমরা যে দেশ থেকে এসেছি আমরা দেখি যে রাজনীতিতে তারা কতখানি প্রাধান্য পেয়েছে সেটা দিয়ে বিচার করি। তো সেই ক্ষেত্রে এখানে সত্যিকার ভাবে রাজনীতির ক্ষেত্রে যে জরিপটা বেরিয়েছে তার সাথে আমি একমত, এবং রাজনীতিতে মহিলাদের আরো এগিয়ে আসতে হবে। এখন পর্যন্ত যোগ্য স্থান খুঁজে মহিলারা এই দেশে পায়নি।
আচ্ছা, এই পিউ রিসার্চ সেন্টারের যে তথ্য তাতে বেরিয়ে এসেছে যে অনেকেই মনে করেন যে নারীরা পুরুষের মতো দক্ষ নয়।
হ্যাঁ,
এইটা কতটা আপনি সঠিক মনে করেন?
সেই জিনিসটা যদি আপনি নিয়ে আসেন, ওই যে নারীরা কি দক্ষ কিনা সে বিচারটা তো পুরুষরা করছে।
হ্যাঁ, এবং পুরুষরা করছে, এবং পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে যে নারীদের পার্টিসিপেশন কম, অংশগ্রহণ কম, কারণ পুরুষের সাপোর্ট তারা পাচ্ছে না রাজনীতিতে।
পুরুষ শাসিত সমাজে নারীদের দক্ষতার রিপোর্ট সহজে আসবে না। তার একদম সুন্দর বলবো না, দুঃখজনক আউটকামই তো হলো আমাদের ইলেকশন 2016।
জি, অনেকেই ভেবেছিল যে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত
হবে, অনেকের মধ্যে আমিও একজন। আমি এখনো সেই দুঃখের সীমারেখাটা উঠতে পারিনি, ওটা ওভারকাম করা এখনো সহজ হয়নি। কারণ তারপরে পরে যে ঘটনাগুলো ঘটছে এবং আজকে আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি যে আমি ওই প্রসঙ্গটা না নিয়ে আসলে না, সুপ্রিম কোর্টের যে ক্রাইসিস চলছে।
জি জি জি।
এবং প্রফেসর ফোর্ড উনি কি হ্যাঁ বলবেন না বলবেন, সেখানে কিন্তু নারীদের স্থান নিয়ে বিরাট একটা প্রশ্ন।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই সমাজেও মানে নারী পুরুষের বৈষম্য এখনো বিদ্যমান, প্রচ্ছন্ন না হলেও?
এটা হলো একটা টোটালি আমি বলবো ইটস এ লার্নড বিহেভিয়ার, আর এটা হলো একটা মাইন্ডসেট। এখন আমি যেটা দেখছি এটা হলো মিলেনিয়ালরাই পারবে তার পরিবর্তন আনতে।
রাইট, মানে নতুন প্রজন্ম।
এবং নতুন প্রজন্ম যারা, তাদের কিন্তু ছেলেদের শিক্ষাটা ওই মা বোন নানি দাদির কাছ থেকে মহিলাদের সম্মান এবং বিশ্বাস এবং যোগ্যতার প্রতি সম্মান জানাবার জিনিসটা একদম প্রথম থেকে শুরু করতে হবে।
আপনি যে বললেন যে মাইন্ডসেটের একটা বিষয় রয়েছে এখানে, এই পিউ রিসার্চের রিপোর্টেও কিন্তু এইরকম একটি বিষয় বলা হয়েছে যে আমেরিকানরা এখনো নারীদেরকে উচ্চ আসনে বসানোর জন্য প্রস্তুত নয়। এইটা কতটুকু আপনি?
আমি তো বারবার ওনাদের কাছে নজরুলের কবিতায় ফিরে যাই যে বিশ্বের যা কিছু করিয়াছে মহাকল্যাণকর অর্ধেক তার করিয়াছেন আর অর্ধেক তার নর।
আমেরিকার কথা থেকে একটু বাইরে যদি যাই, এশিয়া, ইউরোপ, আফ্রিকা কিংবা বিশ্বের অন্যান্য দেশে আপনি কি একই রকম অবস্থা মনে করেন যে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ ঠিক পুরুষের সমান নয়?
আমার যা মনে হয় যে নারীরা কিন্তু অনেক দক্ষতা এবং অনেক কাজ অনেক আগে হাতিয়ে নিয়েছে আমাদের দেশে। যে সভ্য দেশ বা সভ্যতার যে প্রতীক সেটা কিন্তু যুগ যুগ ধরে যেটা হয়ে এসছে সেখানে কিন্তু আপনি নারীদের অনেক অবদান। আমাদের দেশে নারীদের জন্য নারীদের অবদান হলো বেগম রোকেয়া, এই দেশে হয়ে আসছে। এখন এটা এখানেও খুব স্লো প্রোগ্রেস আমি দেখি। ভোটই তো পেলো কবে? ভোটিং রাইট, তো ওটা আর কি, সেজন্য আমি নতুন প্রজন্মের কাছে খুবই আশাবাদী যেন তারা যেন মানে নারী শিক্ষা, এবং এটা কিন্তু শুধু নারীদের প্রবলেম না, এটা হিউম্যান প্রবলেম, এটা মানুষের মানুষের সমস্যা। আমরা যদি নারী পুরুষ উভয়ের সমস্যাকে সমাধান করি তাহলে কিন্তু আমরা মানুষের সমস্যাকে সমাধান করতে পারি।
না, বিশ্বের বিভিন্ন যে রক্ষণশীল সমাজ যেরকম সৌদি আরব, এইসব জায়গাতেও কিন্তু পরিবর্তন আসছে, নারীরা এগিয়ে আসছে বিভিন্ন ক্ষেত্রে।
সেই পরিবর্তনের পরিবর্তনটাকে গ্রহণ করার যোগ্য শিক্ষা দরকার।
জি, আচ্ছা আরেকটি প্রশ্ন আমি করতে চাই, সেটি হলো বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে আমরা জানি যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, তারপরে পার্লামেন্টের স্পিকার সহ বিভিন্ন বড় বড় পদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে এবং নারীরা নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, সেখানে নারীরা এত ভালো করছে, এখান থেকে কি শিক্ষা?
হ্যাঁ, বাংলাদেশের নারীদের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা যে, এবং আমিও একজন বাংলাদেশি নারী। হ্যাঁ, কেন বলছি যে আমি দেখছি যে পৃথিবীর অন্যান্য দেশের থেকে বা এদেশের থেকেও অনেক বেশি প্রোগ্রেসিভ এবং অনেক বেশি চ্যালেঞ্জ নিতে ওনারা এগিয়ে এসছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের অনেক শিক্ষা নিয়েছে। আমাদের যারা বাংলাদেশের ফ্যামিলির নতুন প্রজন্ম এখানে এসছে, তাদেরকে আমরা ওই ধরনেরই এনকারেজমেন্ট বলেন যে আমরা করতে থাকি যে যেন ওরা এগিয়ে আসে আরো এই দেশের পলিটিক্স অথবা রাজনৈতিক ক্ষেত্রে। হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গেছে
এবং একটি উদাহরণ বিশ্বের কাছে নারী অগ্রগতি।
ডেফিনেটলি, ডেফিনেটলি।
আচ্ছা, ফাইনালি আপনাকে শেষ প্রশ্ন যেটি করতে চাই সেটি হলো যে যুক্তরাষ্ট্রে নারীদের আরো রাজনীতিতে সক্রিয় করার জন্য কি পরামর্শ দেবেন?
এই মিডিয়ার ইলেকশনে আমি যদি দেখতে চাই যে নারীদেরকে আরো এগিয়ে আসতে হবে, নারীদের হয়ে নারীদের জন্য কাজ করতে হবে, তা এবং তার সাথে করে ছেলে যে সমস্ত ভুল ভ্রান্তি ধারণাগুলো আছে যে যেটা রিপোর্টে বললেন আপনি, জরিপ যে আমরা পেলাম, যে সেখানেও দেখা গেছে যে পুরুষদেরও বিশ্বাস নারীরা পুরুষদের মতো দক্ষ ডিসিশন করতে পারে, ওরা অনেক ইমোশনাল, ওরা যে জিনিসগুলি পারে সেটা হলো সাধারণ জিনিস আর কি, কিন্তু এটা তো একটা মতবাদ। হ্যাঁ, কিন্তু এটা তো পরীক্ষিত নয়।
জি,
কিন্তু যেখানে পরীক্ষিত সেখানে সেটার যোগ্য সম্মান তো দেওয়া হচ্ছে না। তো সুতরাং আমি মনে করি যে নতুন প্রজন্মকে ছেলে বা মেয়ের মাইন্ডসেটের জন্য, মাইন্ডসেটটাকে ওভারকাম করার জন্য প্রকৃতপক্ষে যে শিক্ষাগুলো দেওয়া আর কি, যে শিক্ষার মানটা বাড়াতে হবে, অ্যাক্সেস দিতে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। এখানেও এখন স্টেম প্রোগ্রাম চালু করা হয়েছে, মেয়েদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমাদের সেই অ্যাওয়ারনেস বা উদ্বুদ্ধের কাজটা আমাদেরকে বন্ধ করতে হবে। ইট ইস এ কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ইটস এ কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস প্রোগ্রাম।
অধ্যাপক ডক্টর সেলিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশে মাদকের বিরুদ্ধে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চার মাস পূর্ণ হলেও বিশেষজ্ঞরা বলছেন থামেনি মাদকের সরবরাহ কিংবা চোরাচালান। প্যাথেড্রিন, ফেন্সিডিল, ইয়াবার মতো প্রাণঘাতী মাদকদ্রব্য সীমান্ত পথে বাংলাদেশে ঢুকছে। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছেন জহুরুল আলম।
অপরাধ বিশ্লেষকরা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদক সরবরাহ সাময়িকভাবে কমলেও নির্মূলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই। প্যাথেড্রিন, ফেন্সিডিল, ইয়াবার মতো প্রাণঘাতী মাদকদ্রব্য সীমান্ত পথে বাংলাদেশে ঢুকছে কয়েক দশক ধরেই এবং সেই সাথে পাল্লা দিয়ে মাদক সেবীর সংখ্যাও বাড়ছে দিনকে দিন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্যে জানা যায় 2005 সালে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে মাত্র 239টি ইয়াবা, যা যা এক যুগের ব্যবধানে বেড়ে কোটির অঙ্ক ছাড়ায়। 2018 সালের প্রথম ছয় মাসেই এই সংখ্যা 4,73,00,000 বেশি বলে সংস্থাটি দেয়া তথ্যে জানা গেছে। এবছর 4 মে মাদক নিয়ন্ত্রণ অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত 4 সেপ্টেম্বর পর্যন্ত 4 মাসে এসব অভিযানে নিহত হয়েছেন 244 জন এবং আটক হয়েছেন আরো 10,000-এর বেশি সন্দেহভাজন মানুষ। এই অভিযানের প্রভাব মাদক সরবরাহ কিংবা চোরাচালানের উপর কতটুকু পড়েছে সে সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ওয়ারার কাছে জানতে চাইলে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন,
মাদকের বিরুদ্ধে সরকারের যে অভিযানটি শুরু হয়েছে, যেটা আমরা জানি, আমরা সংক্ষেপে বলছি যে জিরো টলারেন্স দেখানোর কথা বলা হয়েছে এবং সেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অভিযান চলছে। এখন দেখতে হবে যে প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন থাকে এবং সেই রিয়াকশনটা আসলে কি শর্ট টার্ম নাকি লং টার্ম। এ ধরনের অভিযানগুলোতে হ্যাঁ, সাময়িক সময়ের জন্য যারা ড্রাগ ডিলারের সাথে জড়িত আছেন বা যারা ড্রাগ নিচ্ছেন তাদেরকে হয়তো বা কিছুটা সময়ের জন্য নিয়ন্ত্রণ বা কিছুটা আনা সম্ভব, বা তাদের মধ্যে হয়তো বা কিছুটা ভয় ভীতি থাকবে, কিছুদিনের জন্য তারা পালিয়ে থাকবে বা তারা তাদেরকে জেলে নিয়ে যাওয়া হলে আবার তারা কিছুদিন পর জামিন নিয়ে বের হয়ে আসবে। তো একটা শর্ট টার্ম যেটাকে আমরা বলি সেটার জন্য হয়তো বা কিছুটা একটা কাজে লাগতে পারে, কিন্তু আপনারা যদি মাদকের ব্যাপকতা এবং বিস্তৃত হয়েছে যে পরিমাণে বাংলাদেশে বিগত দশকে সেটার কথা যদি চিন্তা করেন, তাহলে কিন্তু এই ধরনের একটা অ্যাকশন লং টার্মে আমার মনে হয় না খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে। কিছুটা পারবে, খুব একটা পারবে না। কেন পারবে না সেটা আমি একটু বুঝিয়ে বলি যে মাদকের যে বিষয়টি, এটা হচ্ছে আমাদের ক্রিমিনোলজির ভাষায় আমরা বলি ভিকটিমলেস ক্রাইম। এখানে যিনি মাদক নিচ্ছেন তিনি নিজেই আসলে ভিকটিম, উনি আলাদা করে অন্য কাউকে কিন্তু আসলে ভিকটিম বানাচ্ছেন না। কাজেই আপনি যখন মাদক নিয়ন্ত্রণ নিয়ে কাজ করবেন বা কথা বলবেন, আপনাকে কিন্তু শুধুমাত্র যিনি মাদকের ব্যবসা করছে তাকে নিয়ে আপনার চিন্তা করলে হবে না। অ্যাট দ্য সেম টাইম যিনি মাদক নিয়ে অপরাধ করছেন এবং একই সময়ে ভিকটিম হচ্ছেন তাকে নিয়ে কিন্তু আপনাকে ঠিক একইভাবে চিন্তা করতে হবে, কারণ এখানে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আপনি ডিলারদেরকে আপনি ধরপাকড় করলেন বা তারা বিভিন্ন বন্দুক যুদ্ধে হয়তো বা তারা মৃত্যুবরণ করতে পারে, তারা জেলে থাকতে পারে, কিন্তু তিনি মাদক নিচ্ছেন তিনি কিন্তু কোনো না কোনো ভাবে ম্যানেজ করবেন তার প্রয়োজনের মাদকটা। তিনি কিন্তু ভাববেন না, আচ্ছা ধরপাকড় হচ্ছে বা আচ্ছা সরকার বলেছে আমার শাস্তি হতে পারে, ঠিক আছে আমি আগামীকাল থেকে মাদক নিব না। অন্যান্য অপরাধীর সাথে মাদকের কিন্তু এখানেই পার্থক্য যে যেহেতু একটা সময় মানুষরা নিজের নিয়ন্ত্রণে থাকে না যিনি মাদক নিচ্ছেন, তিনি কিন্তু কোনো না কোনো ভাবে মাদকটাকে ম্যানেজ করবেন তার নিজের জন্য। এক দুই হচ্ছে এই ডিলারদের ছাড়াও আরো কিছু বিভিন্ন জায়গা বা পথ কিন্তু আছে যেখানে মাদক দেয়া নেয়া হয়। যেমন আপনি বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক হলগুলোতে আপনি যদি যান, খোঁজ করেন, আপনি সেখানে দেখবেন মাদকের সহজলভ্যতা কি পরিমাণে আছে। একটা বইয়ের চেয়ে একটা মাদক অনেক সহজে পাওয়া যায়। কাজে এই যে সরকারের যে জিরো টলারেন্সটা দেখানো হচ্ছে এটা খুবই ইতিবাচক একটি পদক্ষেপ, সরকারের একটি ভালো ইন্টেনশন আছে আমি বলবো।
এখানে আমার একটা প্রশ্ন আছে, মাদককে যদি দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করতে হয় তবে কি করা দরকার বলে আপনি মনে করেন?
যদি লং টার্মে আপনি মাদককে নিয়ন্ত্রণে আনতে চান তাহলে কিন্তু আপনাকে আরো অন্যান্য বিষয়গুলোতে কিন্তু জোর দিতে হবে, কারণ যিনি মাদককে অভ্যস্ত, অলরেডি যিনি মাদক নিচ্ছেন সেটা কিন্তু আপনি এক মাস, একদিনে, এক সপ্তাহে কিন্তু সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি মাদক নিরাময় কেন্দ্রে তাকে ভর্তি করান, মিনিমাম আমি শুনেছি 3-4 মান্থ লাগে তাকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে, এবং তারপরে তো পরিবারের সচেতনতা, পরিবারের যে একটা বড় ভূমিকা রয়েছে সেগুলো তো আমরা জানি, সেগুলো আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই আমি বলবো যে সরকারের এই অভিযান ঠিক আছে, একই সাথে সরকারকে আরো বিভিন্ন জায়গায় নজর দিতে হবে। আমরা যদি স্কুলে মাদক বিরোধী অভিযানগুলো নিয়ে কাজ করি, স্কুলের যারা বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আমরা তাদেরকে সচেতন করি, তাহলে কিন্তু তারা অনেক আগে থেকেই সচেতন হয়ে যাবে যে না, এই বিষয়টি খারাপ এবং আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করব না। ইউনিভার্সিটি গুলোতে যদি, যেমন আমাদের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিন্তু ড্রাগস অ্যান্ড ক্রাইম নিয়ে কিন্তু আমরা একটা কোর্স করাই, তো সেখানে কিন্তু আমি আমার স্টুডেন্টদের সাথে তখন ওপেনলি আলোচনা করি। সেখানে তারা বলে যে হ্যাঁ ম্যাডাম, আমাদের অমুক বন্ধু ইয়াবা খেয়েছে, এবং আপনারা জানবেন যে রিসেন্ট একটি জরিপে এসেছে যে প্রায় 7 মিলিয়ন মানুষ মাদকে আক্রান্ত এবং তার মধ্যে প্রায় 5 মিলিয়ন ইয়াবাতে আক্রান্ত। এবং গত সপ্তাহে একটি রিপোর্টে দেখবেন যে নতুন একটি মাদক এসেছে যেটা ধরেছে আমাদের সিকিউরিটি ফোর্স, লাকিলি খাট নামের একটা মাদক যেটা আফ্রিকা থেকে এসছে। কাজে একটা ইয়াবা যাবে, খাত আসবে, খাত যাবে আরেকটা আসবে, আপনাকে কিন্তু বর্ডারকে কন্ট্রোল করতে হবে। কারণ বর্ডার কন্ট্রোল না করলে আপনি ভেতরে যতই ডিলারদেরকে ধরেন, ধরপাকড় করেন, আপনার মাদক কিন্তু আসতেই থাকবে।
দীর্ঘমেয়াদে মাদক নিয়ন্ত্রণের জন্য আর কি কি করণীয় আছে?
মাদককে নিয়ন্ত্রণ করতে চাইলে আমাদের লং টার্ম প্ল্যান হাতে নিতে হবে। এই ধরনের ছোট ছোট শর্ট টার্ম প্ল্যান গুলো তো অবশ্যই থাকবে, তার সাথে সাথে আমাদের স্কুল কলেজে মিডিয়া গুলোতে আমাদের যে এজেন্সি, যারা সিকিউরিটি ফোর্স আছেন, যারা বর্ডারে কাজ করছেন, তাদের এক্ষেত্রে তৎপরতা আরো অনেক বাড়াতে হবে।
বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণের আইন রয়েছে, মাদক নিয়ন্ত্রণে এর কার্যকারিতা কতটুকু?
আইন আছে, আমি বলবো আমাদের আইন আছে, কিন্তু আইনটা আসলে প্রিভেনশনের জন্য বেশি কাজে লাগে যতটা না আসলে প্রিকশনের জন্য। প্রিকশনটা বেশি জরুরি। আপনি দেখবেন যে কারো সন্তান যদি মাদকে আসক্ত হয়, বাবা মা সেটা নিয়ে ওপেনলি কথা বলতে চান না, তাকে নিরাময় কেন্দ্রে দিতে চান না, কারণ আত্মীয় স্বজনরা জেনে যাবে, লোকে কি বলবে। এই ট্যাবুগুলো থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে, যে যদি সে মাদকে আসক্ত হয়েই যায়, সেটা লুকিয়ে না রাখে কিভাবে তাকে আরো হেল্প করা যায় এবং তাকে এটা থেকে বের করে নিয়ে আসা যায়। খাচ্ছি, এখানে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো ইন্ডিকেটার আছে যেগুলো দেখে নজর দিতে হবে আপনাকে, যদি মাদককে আমরা আসলে লং রান নিয়ন্ত্রণে নিয়ে আসতে চাই।
উম্মেহরা বলেন, মাদক শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী একটি ব্যাপক এবং বিশাল সমস্যা। এর সমাধানে প্রতিবেশী দেশগুলো এবং মাদকের বিরুদ্ধে যে সকল দেশ সরাসরি লড়ছে তাদের সাথে সমন্বিত কর্মসূচির মাধ্যমে একটি প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, যা বাংলাদেশেই নয় বিশ্বব্যাপী মাদক নির্মূলে মূল ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মিতালির জন্য অপেক্ষা করছেন আপনারা চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। মিতালিতে এখন যোগ দিচ্ছেন তাহিরা কিবরিয়া এবং সাবরিনা চৌধুরী।
শ্রোতা বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শ্রোতা বন্ধুরা, আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাবরিনা চৌধুরী।
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি জানি যে আপনারা প্রতি সপ্তাহে এবং প্রতিদিনই প্রায় অপেক্ষা করে থাকেন আমাদের মিতালির আসরের জন্য।
তবে হ্যাঁ সাবরিনা, আমরা কিন্তু প্রতিদিন প্রচার করার সুযোগ হয় না এবং অন্যান্য অনুষ্ঠান থাকে, তবে প্রতি শনিবার অথবা রবিবার আমাদের মিতালির আসর প্রচার হয়। শ্রোতা বন্ধুরা আপনারা তো জানেন। সাবরিনা, আপনার হাতে অনেকগুলো চিঠি দেখতে পাচ্ছি।
হ্যাঁ, আমার হাতে বেশ কয়েকটি চিঠি আছে। একটি চিঠি একটু পড়ে শোনাতে চাচ্ছি আপনাদেরকে। যিনি লিখেছেন তার নাম অশোক কুমার বিশ্বাস, লিখেছেন সুজানগর বাজার পাবনা থেকে। তিনি লিখেছেন, ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আমার খুবই প্রিয় একটি বেতার অনুষ্ঠান। আমি অনেক পুরাতন শ্রোতা। শর্ট ওয়েভ বন্ধ হবার কারণে পত্র লেখা কম হয়, কিন্তু বাংলা প্রধান রোকে আপার সাথে মাঝে মাঝে ফোনে আলাপ হয়। আমি রেডিও টুডের সাথে যৌথ প্রযোজনা মধ্যরাতের খবর নিয়মিত শুনি। সরকার কবির উদ্দিন এবং শেগুফতা নাসরিন কুইনের কণ্ঠে নিয়মিত আন্তর্জাতিক খবর শুনে থাকি। মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান শোনা যায় না তা নিয়ে রোকে আপার কাছে অনেকদিন যাবৎ শর্ট ওয়েভে অনুষ্ঠান চালুর জন্য অনুরোধ করে আসছি। আমার আশা অবশ্যই আমাদের মতো শ্রোতাদের কথা তিনি রাখবেন।
হ্যাঁ সাবরিনা, আসলে আমরা তো প্রায়ই একই ধরনের চিঠি পেয়ে থাকি। আমার হাতে আরেকটি চিঠি আছে। এইচ এম তারেক লিখেছেন আলী সাহারদি মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ থেকে। তিনিও কিন্তু একই কথা লিখেছেন যে ভয়েস অফ আমেরিকার এফ এম ব্যান্ড কি আবারও প্রচার করা যায়, যেমনটি অশোক কুমার লিখেছেন। তবে ভাই, আপনারা তো জানেন আমরা সবসময় বলে থাকি হ্যাঁ, কোনো এক সময় যদি প্রচার করা সম্ভব হয় আমরাও চেষ্টা করে যাচ্ছি, তবে কখন হবে সেটা তো আমরা বলতে পারবো না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনাদের এই অনুযোগ অভিযোগ আমরা অবশ্যই তুলে ধরব। সাবরিনা, আরও তো চিঠি দেখতে পাচ্ছি।
হ্যাঁ, আমার কাছে আরেকটি চিঠি আছে। লিখেছেন এ কে এম মোস্তফা চৌমোহনী বাজার নোয়াখালী থেকে।
এ কে এম মোস্তফা আমাদের অনেক দিনের শ্রোতা, তো কি লিখেছেন তিনি?
হ্যাঁ, তিনি লিখেছেন, আমি ভয়েস অফ আমেরিকার পুরনো শ্রোতা। বুধবারের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমি 2011 থেকে ফোন ইন অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়েছিলাম এবং তা পেয়ে আমি ধন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একদিন বুধবার হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে তাহিরা কিবরিয়া আপার সঞ্চালনায় তার সাথে কথা বলায় আমি সাহস পেলাম, কিন্তু পরে আমার সাথে সংযোগ দিতে ভুলে গেলেন। সরকার কবির উদ্দিন ও তাহিরা কিবরিয়া আপা দুজনই আমার প্রিয় ও সম্মানের ভদ্র মহোদয়। ক্যালেন্ডার পাঠানোর অনুরোধ রইল।
হ্যাঁ ভাই, হতে পারে আসলে ভুলে যাইনি। এ কে এম মোস্তফা তো অনেক সময় বহুদূর থেকে ওয়াশিংটন থেকে ঢাকার সংযোগ সবসময়ই ভালো থাকে, তবে কখনো সখনো আমাদের সংযোগ খুব একটা আমরা পাই না। অনেক সময় দেখা যায় আপনাদের ফোন ব্যস্ত রয়েছে এবং আমরা এইদিকে আমাদের সময় তো চলে যাচ্ছে, বিশেষ করে যখন আমরা হ্যালো ওয়াশিংটন করি স্টুডিও থেকে, আমরা যখন আপনাদের কাছে ফোন করার চেষ্টা করি তখন কিন্তু খুব লিমিটেড সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের কাছে ফোন করতে হয়। ঠিক সেই মুহূর্তে বা সেই সময়ে যদি আপনাদের ফোন ব্যস্ত থাকে তাহলে তো ভাই যোগাযোগ করা সম্ভব হয় না, তবে নিশ্চয়ই আপনারা ফোন করবেন, আপনারা প্রশ্ন রাখবেন, আপনারা মন্তব্য করবেন, এটা কিন্তু আমরা চাই সব সময়। আর আমাদের অনুষ্ঠান সম্পর্কে ভালো মন্দ সে যাই হোক আপনারা আমাদের জানাবেন, এতে করে আমাদের অনুষ্ঠানের মান এবং অনুষ্ঠান ভালো করার আরও স্পৃহা জাগে, তাই না?
আগ্রহ জাগবে
নিশ্চয়ই। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ আব্দুল মান্নান, ভিওএ লিসনার্স ক্লাব, গ্রাম ও ডাক, সোনা মনসা, নাচল, চাপাই নবাবগঞ্জ থেকে। সাবরিনা, দেখেছেন হাতের লেখাটি কিন্তু ভারী চমৎকার, একেবারে সোনার মতো ঝকঝক করছে।
খুবই চমৎকার হাতের লেখা, আজকাল এরকম হাতের লেখা পাওয়াই যায় না।
আসলে আজকাল তো চিঠিই পাই না।
হ্যাঁ, চিঠিই পাই না, কারণ সবাই টাইপ করছে এবং ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করছেন। খুবই সুন্দর হাতের লেখা, আমার মনে হয় আমরা যদি কখনো সময় পাই তাহলে এটার ছবি তুলে আমরা আমাদের ফেসবুক পেজে দিতে পারি। নিশ্চয়ই
সাবরিনা, আপনি কিন্তু চমৎকার একটি আইডিয়া দিয়েছেন, আমরা কিন্তু এই এই চিঠির ছবি তুলে আমাদের ফেসবুকে দিয়ে দিতে পারি। আব্দুল মান্নান, আপনি কিন্তু নজর রাখবেন আমাদের ফেসবুকের দিকে।
তাহিরাপা, তাহলে আমাদের একটু পড়ে শোনান তিনি কি লিখেছেন।
হ্যাঁ নিশ্চয়ই, দীর্ঘ চিঠি লিখেছেন, তবে পুরোটা পড়া সম্ভব হবে না, অংশবিশেষ পড়ছি ভাই। লিখেছেন, চিঠিপত্র তেমন লেখা হয় না, কারণ চিঠি লিখলেও উত্তর পাই না। ভাই এটা কিন্তু ঠিক নয়। যাই হোক, মিতালি অনুষ্ঠান আপনারা ঠিক মতো প্রচার করছেন না, কখনো শনিবার আবার কখনো রবিবার, তারপরও যদি আপনাদের বাংলা অনুষ্ঠান মিডিয়াম ওয়েভ তরঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বচ্ছভাবে শোনা যেত তাহলে খুব ভালো হতো, এবং প্রত্যেক দিন মিডিয়াম ওয়েভ ব্যান্ডে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনতাম। দেখা গেল যেদিন অনুষ্ঠান শুনতে পেলাম না সেদিনই মিতালি অনুষ্ঠানে আমাদের চিঠিপত্র পড়া হলো। এই কিছুদিন আগে রোকে আপা এবং তাহিরা কিবরিয়া আপার উপস্থাপনায় মিতালি অনুষ্ঠান শুনলাম। এই অনুষ্ঠানে একজন শ্রোতা বন্ধুর টেলিফোন সাক্ষাৎকার শুনলাম, খুব ভালো লাগলো। তাছাড়াও বেশ কিছু শ্রোতার চিঠি নিয়ে আলোচনা করা হলো। মিতালি অনুষ্ঠানে আহসানুল হকের উপস্থাপনায় ক্রীড়াঙ্গনের খবর শুনে জনাব ইউসুফ রহমান বাবুর সাক্ষাৎকার খুব ভালো লেগেছে। ভয়েস অফ আমেরিকাকে অসংখ্য ধন্যবাদ। রোকে আপার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি অবশ্যই জানেন আমাদের একটি শ্রোতা সংঘ আছে, তার সাথে সরাসরি যশোর শ্রোতা সম্মেলনে ও কলকাতার আইসিসি মিলনায়তনে দেখা সাক্ষাৎ ও অনেক কথাও হয়েছিল। যে কথা বলতে চাই, আমাদের শ্রোতা সংঘের জন্য কিছু কোটপিন ভিওএ ব্যাজ পাঠানোর জন্য বিশেষ অনুরোধ করছি। ভাই আব্দুল মান্নান, আপাতত আমরা তেমন কিছু উপহার সামগ্রী পাঠাচ্ছি না, যদি আগামীতে কোনো উপহার সামগ্রী আসে তাহলে নিশ্চয়ই আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব। আর হ্যাঁ, আরও লিখেছেন আমাদের মিতালি আসর আপনার ভালো লাগে, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এছাড়াও মিডিয়াম ওয়েভের কথা তো আগেই বলেছি।
হ্যাঁ, আমরা তো আগেই বলেছি যে মিডিয়াম ওয়েভে এখন আমরা শোনাচ্ছি আমাদের বেতার অনুষ্ঠান, এবং শর্ট ওয়েভের অনেক অনুরোধ আসছে এবং আমরা তা কর্তৃপক্ষের কাছে সে অনুরোধটি আমাদের পক্ষ থেকে রেখেছি।
আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ।
আর আরেকটি কথা, সেটা হচ্ছে মিডিয়াম ওয়েভের সাথে সাথে আমরা এখন ফেসবুকে আমাদের রেডিও অনুষ্ঠানটি লাইভ দেখাচ্ছি, তো আমরা সেই জিনিসটি করছি আমাদের ওবিএস সফটওয়্যারের মাধ্যমে, এবং আমরা আসলে জানতে চাচ্ছি আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান সরাসরি ফেসবুকে দেখতে।
আমরা তো আজকাল শ্রোতা বন্ধু যারা আমাদের সঙ্গে বিশেষ করে মিতালিতে অংশ নেন তাদের ছবিও আমরা দেখানোর চেষ্টা করছি, তো শ্রোতা বন্ধুরা যদি আমাদের কাছে টেলিফোন নাম্বার পাঠান এবং তাদের ছবি পাঠান আমরা তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সাক্ষাৎকারও প্রচার করতে পারি, তাই নয় কি?
হ্যাঁ, আর আরেকটি ব্যাপার সেটা আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমাদের ফেসবুকে আমাদের যারা ফ্যান ক্লাবের অনেক সদস্য আছেন তারা আমাদের ফেসবুকে নিজেরা একটি ফ্যান পেজ তৈরি করেছেন, একটি ফ্যান মেসেঞ্জার তৈরি করেছেন, মেসেঞ্জার গ্রুপ, সেটার নাম হচ্ছে ভয়েস অফ আমেরিকা বাংলা ফ্যান ক্লাব। খুব ভালো লেগেছে আমাদের দেখে সেটা, এবং সেই মেসেঞ্জারে তারা প্রতিদিন আমাদের সেই অনুষ্ঠানটি আপলোড করে থাকে, শেয়ার করে থাকে, তো তো সেই মেসেঞ্জারে যারা আছেন, মেম্বার যারা আছেন, তারা সবাই দেখে
এবং অনেকেই আসলে ফেসবুকে যারাই আছেন তারা কিন্তু মেম্বার হতে পারেন, এটা খুব সহজ।
আর আমাদের নিয়মিত শ্রোতাদের মধ্যে আমি দেখি যে আমাদের নিয়মিত শ্রোতাদের মধ্যে রয়েছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, মোহাম্মদ আবদুল্লাহ, মাসুদুর রহমান, শঙ্কর হালদার, এদের আমরা দেখে থাকি প্রায় আমাদের মন্তব্য।
আরো অনেকে আছেন, তবে সবার নাম তো পড়া সম্ভব হবে না আজ, তো আগামীতে নিশ্চয়ই পড়ব। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে তো আর সময় নেই, আজকে উঠতে হচ্ছে। আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠান, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
চিঠিপত্রে জবাবের আসর আজ এ পর্যন্তই।
আর এখন শুনবেন সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ, শোনাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সেলিম। এবং শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট দিয়ে।
জঙ্গি হুমকির জেরে কাশ্মীর উপত্যকায় স্পেশাল পুলিশ অফিসার অর্থাৎ যাদেরকে এক কথায় বলা হয় এসপিও, তাদের পদত্যাগ নাকি অব্যাহত। সংবাদ সংস্থার পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত 35 জন ইস্তফা দিয়েছেন। চাকরি ছাড়ার পর সে ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন না কিও বলে খবর। গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিরা 3 পুলিশকর্মীকে অপহরণ করে হত্যা করা ইস্তফা দেওয়া এসপিওর সংখ্যা বেড়ে গিয়েছে এক লাফে। যদিও এসপিওরা প্রাণভয় ইস্তফা দিচ্ছেন বলে যে খবর তা অস্বীকার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারা বলেছে হিজবুল মুজাহিদিনের হাতে 3 পুলিশকর্মীর মৃত্যুর জেরে কোনো এসপিও ইস্তফা দেননি। স্থানীয় সংবাদ মাধ্যম এমন কথা বলছে ঠিকই, কিন্তু রাজ্য পুলিশ এ কথা স্বীকার করছে না। পাশাপাশি স্থানীয় পুলিশও দাবি করছে এমন কিছুই ঘটেনি, জঙ্গিদের মধ্যে মিথ্যা প্রচার ছাড়া এ আর কিছুই নয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবার বিশ্ব সংবাদ থেকে শিরোনাম অংশগুলো শোনাচ্ছি। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বাণিজ্য আলোচনা বাতিল করে দিয়েছে। চীনের পণ্য সামগ্রীর ওপর নতুন প্রস্থে যুক্তরাষ্ট্রের তরফে শুল্ক আরোপের পরই এটা বাতিল হলো। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার খবরে বলা হচ্ছে আলোচনার জন্য চীন আসছে সপ্তাহে উপপ্রধানমন্ত্রী লিউ তোকে ওয়াশিংটন পাঠাবে বলে স্থির করেছিল, কিন্তু এখন তার ওই সফর বাতিল হয়ে গেল। বাতিল হল মাঝারি মাত্রার একটি প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরও, যাদের কিনা উপপ্রধানমন্ত্রী সফরের পরপরই ওয়াশিংটনে আসবার কথা ছিল। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামরিক কুচকাওয়াজের সময় এক বন্দুকধারীর গুলিবর্ষণে নিহত হয়েছে কমসে কম 24 জন, জখম হয়েছে আরও 53 ব্যক্তি, জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। আজ শনিবার এটা ঘটে খুজেস্তা প্রদেশের আহভাজে এবং ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী এর দায়দায়িত্ব দাবি করেছে। ঘটনার বিস্তারিত খুঁটিনাটি নিয়ে পরস্পর বিরোধী সব কথাবার্তা শোনা যাচ্ছে। কর্মকর্তারা বলছেন দুই বন্দুকধারী এ ঘটনায় নিহত হয়েছে। অন্যান্য কর্মকর্তাবৃন্দের সূত্রে বলা হচ্ছে এ ব্যাপারে অপর দুজনকে পাকড়াও করা হয়েছে। ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের সময় পৃথক আয়োজনে দুজন মিলে সচরাচর ঘটে না ঘটেনি এমনি এক সংলাপে বসবেন বলে যে কথা ছিল, ভারত হঠাৎ করেই সেটা বাতিল করে দেওয়াতে পাকিস্তান প্রতিদ্বন্দ্বী দেশটির সমালোচনা করেছে কড়াভাবে। নতুন দিল্লি ওই সংলাপ বাতিল করে দেয় শুক্রবার দিন। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে সাক্ষাৎকার বৈঠকে বসবেন বলে প্রকাশ্য ঘোষণায় কথাটা প্রচারের একদিন বাদেই। শান্তি সংলাপ আবার নতুন করে শুরুর জন্য আমার ডাকে ভারতের ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচকে প্রত্যুত্তর হতাশা ব্যঞ্জক, বলেছেন টুইট বার্তায় আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের নেতা বিলাপ করে বলেছেন সারাটি জীবনভর দেখে এলাম ক্ষুদ্র ব্যক্তি বৃহৎ দায়িত্বভার আঁকড়িয়ে থেকেছেন, বৃহত্তর দৃশ্যপট অবলোকনের দূরদর্শন যাদের নেই। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চার্লস গ্রেসলি সুপ্রিম কোর্টের বিচারপতির পদের জন্য মনোনীত বিচারক ব্রেট ক্যাভানর নামে অভিযোগ করেছেন যে নারী তাঁকে আসছে সপ্তাহে তিনি জবানবন্দি দেবেন কিনা তা স্থির করার জন্য শনিবার বেলা 2:30 পর্যন্ত সময় দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবরে এ কথা প্রকাশিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার রিপোর্টে বলা হয় গ্রেসলি ইমেল পাঠিয়েছেন ক্রিস্টিন ব্লেইসি ফোর্ডের উকিলদেরকে এই মর্মে যে ফোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা 2:30 ভেতরে সেনেট প্যানেলকে জানাতে হবে অতি অবশ্যই।
সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের বাংলা অধিবেশনে আমাদের পরিবেশনা। আজকের অধিবেশনের প্রযোজক ছিলেন জয়তি দাশগুপ্ত,
প্রকৌশলী ছিলেন জন অ্যান্ড্রয়েড এবং ফেসবুক সম্প্রচারে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি সেলিম হোসেন সবাইয়ের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.